नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानो सुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। वांछकल्पातरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंगायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीगुरुदिनतारिणां। हरे कृष्णा। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইসকন মালদার এই অপূর্ব সৎসঙ্গে। তিন দিন কেটে গেছে, আমরা শুরু করেছিলাম গত পরশু দিন, তা আজকে খুব ভালো দিনে আমাদের তিন দিনের এই অধিবেশন শেষ হচ্ছে, সেটি হচ্ছে পূর্ণিমা তিথি। এবং কিভাবে তিন দিন কেটে গেল বোঝা গেল না, তার কারণ যেহেতু আমরা সম্পূর্ণরূপে হরিকথা এবং ভক্তদের সঙ্গে একসঙ্গে ছিলাম। আমার বাল্য অবস্থায় আমার বাবা প্রতিদিন সকালবেলা আমাদেরকে ঘুম থেকে তুলতেন একটা কবিতা বলে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে যেন না বোঝে তারে ধিক শত ধিক, বলি যে সোনার গুড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। এটা শুনেছেন কেউ আগে? কে কে শুনেছিলেন না প্রথম শুনলেন? অনেকেই প্রথম শুনেছে, কিন্তু এটা খুব প্রাচীন একটা মানে পুরনো একটা কবিতা। এরকম অর্থ সাপেক্ষে মানে শাস্ত্রেও বলা হচ্ছে যে কাল প্রভাবিত হয়ে যাচ্ছে, এবং যে কিছু আমাদের করার আছে সেটা যদি ঠিক মতো না করি পরবর্তীকালে আমাদের পশ্চাতাপ করতে হবে। বর্তমান সময়ে যদি আমরা খুব ভালো কাজে লাগাই বা ভগবত ভক্তির মাধ্যমে আমরা যদি দিন ব্যতীত করি, দিন যদি আমরা কাটাই, তাহলেই একমাত্র আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সেজন্যে সময় হচ্ছে খুব প্রভাবশালী, সময় হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সেজন্য ভগবান নিজে বলছেন অহং কালস্মি, আমি হচ্ছি কাল। যে সময়টা বর্তমানে রয়েছে কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু অতীত হয়ে যাবে। যেমন 16 সেপ্টেম্বর 2016 7:37:38 চলে গেল এখন, সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। তো সময় চলে গেছে, ক্যালেন্ডারের পাতায় যে তারিখটা থাকে 16 তারিখ, আর কিছু ঘন্টার ভেতরে শেষ হয়ে যায়, ওটাকে ছিঁড়ে বা কেটে দেওয়া হয়। সেটা আপনি যত টাকাই দিন না কেন, যত অর্থ যত কিছুর মূল্যে আপনি বলবেন যে সময় ফিরিয়ে দাও, সময় কিন্তু আর অনেক সময় মনে হয় না যে যদি রিভাইন্ড করা দিত জীবনটাকে, তাহলে আরো তাড়াতাড়ি ভক্তি করতে পারতাম। কার কার মনে হয় যে রিমাইন্ড মানে বোঝেন, যদি পেছনে চলে গিয়ে ঠিক করে দেওয়া যেত অনেক ভুলগুলো, নতুন করে শুরু করা যেত যদি, কার কার মনে হয় এরকম? কিন্তু ওটা হবে না, ওটা যা হবার হয়ে গেছে। তা আমাদের হাতে কি আছে, আমাদের হাতে কি আছে? হাতে আছে আমাদের বর্তমান, এই সময় যেটা আমরা রয়েছি। বর্তমান সময়কে যদি আমরা খুব ভালোভাবে ভগবানের সেবায় লাগাতে পারি, হরি কথার মাধ্যমে সময় ব্যতীত করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেজন্যে যদি বর্তমান সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলেই একমাত্র আমাদের পরবর্তীকালে পশ্চাতাপ করতে হবে না। তো সেজন্য বলা হয় বুদ্ধিমান ব্যক্তি সবসময় সজাগ থাকে, কিভাবে বর্তমান সময়টাকে সে ভগবানের সেবায় লাগাবার জন্য চেষ্টা করছে। তার কারণ হচ্ছে যে ব্যক্তি বর্তমান সময়কে খুব ভালোভাবে কাজে লাগায়, খুব বর্তমান সময়কে খুব সুন্দরভাবে ভগবানের সেবায় লাগায়, সেই কীর্তিমান হয়। এবং কীর্তিমান ব্যক্তি, তার কোনোদিন মৃত্যু হয় না। কীর্তিমান ব্যক্তি সে সবসময় বেঁচে থাকে। কিভাবে বেঁচে থাকে? তার কীর্তির মাধ্যমে। যেরকম শিল প্রভুপাদের 50 বছর পূর্তি হচ্ছে ইসকনের প্রতিষ্ঠার, তো প্রভুপাদ কিন্তু শারীরিকভাবে শুধু আমাদের সঙ্গে নেই, কিন্তু যেহেতু তিনি কীর্তিমান, সেজন্য কিন্তু যেহেতু তিনি প্রত্যেকটা সময় তিনি ভগবানের সঙ্গে কাটিয়েছেন, ভগবত চেতনার মধ্যে দিয়েই কাটিয়েছেন, সেজন্য প্রত্যেকটা সময় তিনি কি করছেন, তিনি ভগবানের সঙ্গে ছিলেন বলে তিনি কোনোদিন তিনি অমর, তিনি শাশ্বত। নিত্যলীলা প্রবিষ্ট পরমহংস পরিব্রাজকাচার্য বলা হয়, নিত্যলীলা মানে নিত্য ভগবানের সঙ্গে তিনি অবস্থান করছেন। আমাদের কোনোদিন কি মনে হয় যে ভগবান নেই, প্রভুপাদ নেই? কোনোদিন মনে হবে না। কেন? তার তিনি হচ্ছেন কীর্তিমান। এটা বন্ধ করতে পারে, কোনো অসুবিধা নেই, আওয়াজ আসছে, নো ইস্যু, ঠিক আছে। তো সেজন্যে চাণক্য পণ্ডিত বলছেন, আমার সঙ্গে সঙ্গে বলতে পারেন আপনারা, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলা চলত ইদম সর্বম কীর্তির যস্য স জীবতি। প্রত্যেকটা জিনিস এই সংসারে হচ্ছে চলমান, সব চলে যাবে, থাকবে না কিছু। প্রথম হচ্ছে চলত চিত্তম, মন চঞ্চল সবসময় প্রবাহমান, সবসময় চলে যাবে, থাকবে না, মন সবসময় ঠিক জায়গায় থাকবে না। চলত চিত্তম চলত বিত্তম, বিত্তম মানে, বিত্ত মানে কি? ঐশ্বর্য ধন সম্পত্তি সবসময় থাকবে না। আমরা মা গৌড়ে গেছিলাম, গৌড় বড় বড় অট্টালিকা, বড় বড় বাড়ি, এখন ভূতের জায়গা হয়ে গেছে। এক সময়ের সেই রাজা কোথায়? নেই। সেখানে আমরা আলোচনা করছিলাম প্রভুর সঙ্গে, কোথায় সেই গৌড়ের রাজা, কোথায় তারকে মনে রেখেছে? এখনো পর্যন্ত একজনকে, দুজনকে মনে রেখেছে, রূপ সনাতন অনুপমকে। কেন? তার কীর্তিমান, ভগবানের সঙ্গে তাদের কীর্তি জুড়ে রয়েছে। চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম, জীবন, জীবন কিন্তু চলে যাবে, যতই এটাকে আপনি ভালোভাবে যত্ন নিন, খুব সুন্দর করে সাজান, খুব সুন্দর করে যত্ন নিন, পরিপাট্য করে থাকুন, কিন্তু পাখি উড়ে যাবে। কোন পাখি? খাঁচার পাখি, এটা হৃদয়ের মধ্যে রয়েছে। চলত চিত্তম চলত বিত্তম চলত জীবনা, জীবনে চলে যাবে যৌবন। তো যখন কোনো মানুষ টিনেজে যায়, টিনেজ মানে জানেন, 12-র পরে হচ্ছে 13, তো টিনেজ চালু হলো, 13, 13, 14, এইভাবে লাস্ট হচ্ছে 19। তো সমীক্ষা বলে একজন টিনেজে যখন পড়ে, টিনেজের সময় যদি সামনে তার আয়না থাকে, প্রথম 12 সেকেন্ডে একবার আয়না দেখে ও, ছেলে বা মেয়ে, তার কারণ কি? যৌবন এসে গেছে, তাকিয়ে তাকিয়ে দেখে, নিজেকে দেখে, যে কেন না আমার আস্তে আস্তে শরীরের বিকাশ হচ্ছে, আমার শরীরের যৌবন আসছে। কিন্তু সেই যৌবন কতদিন? ভগবান বলছেন ভগবদ গীতায় 2:13 কি বলছেন, দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর সত্যনম মিলে। যৌবনের পরে যৌবন চলে যাবে, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম, চলাৎ চলত ইদম সর্বম, হ্যাঁ, চলত চলত হরে কৃষ্ণ শান্তি, চলত চলত ইদম সর্বম, সব কিছু চলে যাবে, কিচ্ছু থাকবে না, কিন্তু একটা জিনিস শুধু থেকে যাবে, সেটা কি? কীর্তির যশস্য জীবতে, যদি আমরা ভগবানের জন্য কিছু করি, যেমন প্রভুপাদ কীর্তিমান, প্রভুপাদের সঙ্গে যুক্ত যে সমস্ত ভক্তবৃন্দরা তারা কীর্তিমান, তাদের কীর্তি সবসময় থাকবে, তাদের কীর্তি কোনোদিন কম হবে না, এর কারণ তারা ভগবানের সঙ্গে যুক্ত রয়েছে। তো সেই জন্যে শিল প্রভুপাদের এই সোসাইটি বা এই আন্দোলন, ভক্তির আন্দোলন, যেটা ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, এর অনেক কীর্তি। তার একটা কীর্তি হচ্ছে যে আপনারা সবাই এখানে যে কৃষ্ণ ভক্তি পেয়েছেন, তো সেই জন্যে যত আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকব, যত আমরা এরকম হরিকথা শুনব, যেরকম আমি বলছিলাম আসছে বছর না নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্টকে, প্রতিদিন এসে হরিকথা শ্রবণ করা উচিত, প্রতিদিন এসে কৃষ্ণ কথা শ্রবণ করলে আমরাও কীর্তিমান হব, এবং তখনই আমাদের বর্তমান যে সময়টা আছে সেটা যখন সেইভাবে আমরা ব্যবহার করব, তখনই আমাদের জীবনে আনন্দের উৎস হবে। তো গত পরশু দিন আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে, কার কার মনে আছে গত পরশু দিন কারা কারা ছিলেন, জোরে পুরোপুরি উঠে হাত তুলুন, অনেকে ভয় পায় হাত তুলতে, পাশের লোক তুলেছে কিনা আগে দেখে তারপরে হাত তোলে, তো সেরকম কেন হবে, হাত উপরে তুলুন, এসেছিলেন, ভয় নেই, আমি প্রশ্ন করব না, অনেকে ভয় পায় যে সামনে বসবো না, পেছনে যদি প্রশ্ন করেন মুখ খুললেই তো ব্যাস শেষ, বোঝা যাবে কি ব্যাপার রয়েছে, তা নয়। তো পরশু দিন কারা কারা ছিলেন, ওকে, তার কালকে কারা কারা ছিলেন, কালকে বেশি জন ছিলেন। তো পরশু দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, মহাপ্রভুর প্রতিদিন কি করতেন, একটা গড় ধারণা, মহাপ্রভুর তো নিত্যলীলা এখনো চলছে, যেভাবে উনি শ্রীক্ষেত্র পুরী ধামে নিবাস করেছিলেন তার আমরা কিছু জানলাম। গতকাল আমরা কি আলোচনা করেছিলাম, চার চার প্রকারের দুর্ভাগ্যশালী ব্যক্তি এবং চার প্রকারের সৌভাগ্যশালী ব্যক্তি, কারা সৌভাগ্যশালী প্রমাণিত হলো, তারা কারা, আমরা সবাই গৌর প্রেমানন্দে, আপনারা বুঝতে পারেননি নাকি, ওটা দৈন্যতা সহকারে বলছেন না নাকি, আমরা সবাই হচ্ছি সৌভাগ্যশালী, তার কারণ হচ্ছে চারটি জিনিস বা চারটি অবস্থা আমাদের মধ্যেও এসেছে। তো আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ জিনিস, এবং এইটি খুব বিশেষ আলোচনা, যেটা অনেক জায়গায় আমার আমি করে থাকি বা আমাকে বলা হয় করার জন্যে, এটা খুব স্বাভাবিকভাবে লোকে প্রশ্ন করে যে আমরা যখন ভগবত ভক্তি করছি, আমরা যখন শিবিগ্রহের সামনে আসছি বা বৈষ্ণবদের সামনে আসছি, বিশেষত আমি যখন মন্দিরে প্রবেশ করছি ভগবানকে দেখছি, আমরা প্রার্থনা করি, তো মন্দিরে আসলে লোকে কি করে, কি করে মন্দিরে আসলে, একটা প্রণাম করে, আমরা নমস্কার করি একদম দণ্ডবত হয়ে। আমি সেদিন যেদিন প্রথম দিন এলাম, তো ওই টোটোর ড্রাইভার মন্দিরের সামনে এনেছে, মঙ্গল আরতি চলছে, তো প্রণাম করলো, যাক তবুও কিছুটা তো প্রণাম করেছে, না একটা ফ্লাইং কিসি দিয়েছে ভগবানকে, কোনো অসুবিধে নেই, কিন্তু অন্তত নমস্কার, নতমস্তক হয়েছে। তো মন্দিরে যেই আসে সে প্রণাম করে, তারপর কি করে, হ্যাঁ, প্রার্থনা করে। জড়জগতে আমরা যখন আগে ইসকনে আসার আগে কি করতাম মন্দিরে এসে, সত্যি কথা বলুন, হ্যাঁ হ্যাঁ, আমরা যেন ভাবতাম সমবায়িকায় চলে এসেছে, হ্যাঁ, কি কি জিনিস লাগবে এইখান থেকে পাওয়া যাবে, ইনপুট করো ঠং আওয়াজ হবে, আউটপুট ওখান থেকে চলে আসবে। তো আমরা ভাবি কি মন্দির মানেই হচ্ছে শুধু পাওয়া, ভগবান শুধু দাঁড়িয়ে আছেন দেবার জন্য। বিশেষত বাংলায় যেখানে দুর্গা পুজো হচ্ছে একটি বিশেষ উৎসব, সেখানে বলাই হয় রূপং দেহি ধনং দেহি যশো দেহি যশো দেহি 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 দো 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 ভরে দাও। ভক্তিচন্দ্র শাস্ত্রী ঠাকুর বলতেন যতক্ষণ পর্যন্ত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পুজো চলছে, দেওয়া বন্ধ পুজো বন্ধ। তো সেজন্যে একটা কমনভাবে সাধারণভাবেই লোকের প্রশ্ন আসে মনে বা অনেকে আমাকে করে থাকে, যখন আমরা মন্দিরে যাই বা ভক্তরা যখন মন্দিরে যায়, আমাদের কিরকম ভাবনা নিয়ে মন্দিরে যাওয়া উচিত আর কিরকম প্রার্থনা ভগবানকে করা উচিত? সবাই শুনতে রাজি? তো বিভিন্ন শাস্ত্রে এই প্রার্থনার কথা বলা হচ্ছে। প্রার্থনা মানে প্রেয়ার্স বা স্তুতি বা বন্দনা, এই একই তার অর্থ, প্রার্থনা বন্দনা। নববিধা ভক্তির মধ্যে এটি একটা মার্গ, এটা একটা পথ ভগবানের কাছে যাবার জন্য, বন্দনা করার মাধ্যমে ভগবানকে বন্দনা করা, ভগবানের কাছে প্রার্থনা করা। তো যদি কেউ বন্দনা খুব ঠিকভাবে করে, সেও কিন্তু ভগবানের কাছে যেতে পারে বন্দনার মাধ্যমে। নববিধা ভক্তির মধ্যে একটি হচ্ছে বন্দনম, বন্দনাকেই প্রার্থনা বলা হয়। শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, রামায়ণ, বিভিন্ন শাস্ত্র পুরাণ, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তে কি হরির্ভক্তি উৎপাত হি কল্পতে, সব শাস্ত্রে সব জায়গায় এই প্রার্থনার কথা বলা হচ্ছে। প্রার্থনার কথা বলা হচ্ছে মানে কিরকম প্রার্থনা? এরকম যে প্রার্থনা আমরা দেখে থাকি, আপনারা আমরা যদি ভাগবতম পড়ি, শ্রীমদ ভাগবতমের বিভিন্ন প্রার্থনায় আমরা দেখি, হরে কৃষ্ণ কিছু একটা ইন্ডিয়ান টেকনোলজি, কিন্তু কাজ করবে কি? হরে কৃষ্ণ বল, ঠিক আছে, শোনা যাচ্ছে? কন্টিনিউ করব, জোরে বলতে হবে হরি বল। তো আমরা দেখি শ্রীমদ ভাগবতমেও বিভিন্ন জায়গায় এই প্রার্থনার কথা বলা হচ্ছে। আপনারা কারা কারা জানেন কে কে প্রার্থনা করেছে ভগবানের কাছে যারা ভাগবতমে আছে বা শাস্ত্রে আছে? কার কার প্রার্থনা আছে ভাগবতমে বলুন বলুন। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বৃত্রাসুর, কুন্তী মহারানী, ভেরি গুড। আর কার কার প্রার্থনা আছে? শিব শিব মহাদেব, হরে কৃষ্ণ। তো দেবাদিদেব, দ্রৌপদী আছে মহাভারতে, আর কার কার প্রার্থনা আছে? হ্যাঁ, মানে আপনি ভীষ্ম পিতামহ, তারপরে আপনার একজন হাতির কথা আছে, ভেরি গুড, যিনি আগে ইন্দ্রদুম্ন মহারাজ ছিলেন, গজেন্দ্র। আর কার প্রার্থনা আছে? ব্রহ্মার প্রার্থনা আছে, আর কার প্রার্থনা আছে? ইন্দ্রের প্রার্থনা আছে, আর কার প্রার্থনা আছে? গোপীদের প্রার্থনা আছে, আর কার প্রার্থনা আছে? অক্রূর, তুমিই সব বলে দিচ্ছ দেখছি, একটু ওদেরকে দাও চান্স। হ্যাঁ, আর কার কার প্রার্থনা আছে? বিদুরের প্রার্থনা আছে, মৈত্রে ঋষির প্রার্থনা আছে, আর কার প্রার্থনা আছে? এদিক থেকে ভাগবতমে বা অন্য জায়গায় কার কার প্রার্থনা আছে? অনেকগুলো শুনলাম, আর কোনো প্রার্থনা? কে প্রার্থনা করছেন? হ্যাঁ, অক্রূর প্রার্থনা করছে, অক্রূর যখন বৃন্দাবনে গেছিলেন। আর কে প্রার্থনা করেছে? আচার্যরা প্রার্থনা করেছে, ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন, হ্যাঁ কি না? ভক্ত সিদ্ধেন্দ্র সাথ ঠাকুর প্রার্থনা করছেন, নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন। তো আমাদের জীবনটাই হচ্ছে পুরোটা প্রার্থনার। কিন্তু ঠিক যেরকমভাবে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে ঊর্ধ্বং গচ্ছতি সত্ত্বত্ব মধ্যে তিষ্ঠা রাজসা জগন্ন গুণ বৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। যত আচার্যদের প্রার্থনা আছে সেটাকে একদিকে যদি রাখা হয়, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবেও প্রার্থনা করে, মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করে, এবং প্রার্থনাও গুণের দ্বারা প্রভাবিত হয়। কিরকম? তমগুণ, রজগুণ এবং সত্ত্বগুণের দ্বারা প্রার্থনাও প্রভাবিত হয়। যেমন দেখবেন বিভিন্ন ধর্মে বিভিন্ন জায়গায় প্রার্থনার উল্লেখ করা হয়েছে। অনেকে ভাবে যদি লোককে মেরে ফেলি সেটা এক ধরনের প্রার্থনা, অনেক লোককে আমি যদি মেরে ফেলতে পারি, এবং তারা ভাবে আতঙ্ক ছড়িয়ে লোকের ক্ষতি করে আমি ধর্ম করব, সেটাও একটা প্রার্থনা এবং আমি ভালো জায়গায় যাব। কিন্তু কোনো ধর্মের সূত্রে বলা হয় না সে কথা নীতি অনুযায়ী, কিন্তু ওরা প্রার্থনা করে যাতে আমি অনেক বেশি ক্ষতি করতে পারি, আরেকজনকে কষ্ট দিতে পারি, সেটাও একটা প্রার্থনা। কোন রকমের প্রার্থনা? ওটা তমগুণের প্রার্থনা। রজগুণের প্রার্থনা হচ্ছে আমাকে অনেক কিছু শক্তি চাই, আমি সবার উপরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাই। রাবণ, কুম্ভকর্ণ, বড় বড় যারা রাক্ষস, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা এরকম প্রার্থনা করেছে। কিরকম প্রার্থনা? ব্রহ্মার পুজো করেছে, শিবের পুজো করেছে, এবং তারা প্রার্থনা করেছে। কিসের প্রার্থনা? কিরকম প্রার্থনা করেছে? কিসের জন্যে? শক্তির জন্যে, প্রভাবের জন্যে, অন্যের উপরে প্রভাব বিস্তার করার জন্য প্রার্থনা করেছে। সেই প্রার্থনাগুলো কোন গুণের দ্বারা প্রভাবিত? রজগুণের দ্বারা প্রভাবিত। এরপরেও একটা, এর থেকেও বড় একটা, এর উপরের স্তরের একটা প্রার্থনা হয়, সেই প্রার্থনাটা কি? সত্যগুণের। সবার মঙ্গল হোক, সর্বে সুখে না ভবন্তু, সর্বশান্তি নিরাময়, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। যেমন আমাদের বিভিন্ন জায়গায় দেখি অনেক বড় বড় কথা বলে লোকেরা, এবং করেও, তারা সবার মন্য সত্যি কথা বলা উচিত, সবার জন্য করো, হ্যাঁ, কাউকে কষ্ট দিও না। এগুলো হচ্ছে কিরকম প্রার্থনা, কোন 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 স্তরের প্রার্থনা? সত্যগুণের প্রার্থনা। কিন্তু অর্জুনকে কৃষ্ণ কি প্রার্থনার কথা বলা হচ্ছেন? অর্জুনকে কৃষ্ণ বলছেন এই তিন গুণের ঊর্ধ্বে প্রার্থনার কথা বলা হচ্ছে। তো সেই জন্য অর্জুনকে কৃষ্ণ বলছেন কি? ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য এই তমগুণ, রজগুণ এবং সত্যগুণের উপরে আমাদেরকে প্রার্থনা করতে হবে। তার কারণ হচ্ছে তখনই আমাদের যে প্রার্থনা যেটা আমরা করব সেটা ভগবানের কাছে যাবে, সেটা হচ্ছে শুদ্ধ সত্যের প্রার্থনা। বৈষ্ণবরা সেরকম প্রার্থনা করেন, শুদ্ধ সত্যের প্রার্থনা, শুধুমাত্র মানুষের জন্য নয়, তারা কীট পতঙ্গ স্থাবর জঙ্গম সবার মঙ্গল সাধনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আমাদের আচার্যদের যদি আপনি প্রার্থনা দেখেন, আমাদের ষড় গোস্বামীদের যদি প্রার্থনা দেখেন, আমাদের যদি যাদের যাদের নাম নিলেন, কুন্তী মহারানী, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ, বৃত্রাসুর, মহাদেব, বিরিঞ্চি মানে ব্রহ্মা, এনাদের প্রার্থনাকে যদি ভালো করে বিচার করা হয়, সব প্রার্থনাগুলোকে ভালো করে বিচার করলে, কুন্তী মহারানীর প্রার্থনা বিচার করলে, আচার্যরা বলছেন যে প্রত্যেক যতজন প্রার্থনা করেছে ভগবানের কাছে শুদ্ধ সত্য স্তরে, সেই সব প্রার্থনার মধ্যে চারটে গুণ প্রকট থাকা উচিত বা আছে, এবং এই চারটে গুণ বা চারটে কম্পোনেন্টের বাংলা কি হবে, উপাদান, থ্যাংক ইউ। তো এই চারটে উপাদান আমাদের প্রার্থনায় রাখা উচিত, এবং এই চারটে উপাদান যখন আমাদের প্রার্থনায় থাকবে তখনই একমাত্র সেটা আমাদের কাছে প্রার্থনা হবে, সেটা ভগবানের কাছে প্রার্থনা হবে। সেই জন্য আচার্যরা বলছেন যে যত প্রার্থনা আছে বিভিন্ন শাস্ত্রে, সবাইকে যদি ভালো করে পরীক্ষা করা হয়, প্রত্যেকটা প্রার্থনায় চারটে জিনিস আছে, এবং এই চারটে জিনিস আমাদের প্রার্থনাতেও থাকা উচিত, তাহলে সেটা প্রকৃত প্রার্থনা হবে। এবং সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্টাষ্টকমের মাধ্যমে মহাপ্রভু নিজে দেখাচ্ছেন কিভাবে হবে। শুরু করা যাক প্রার্থনার উপাদান, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। টপিক কি? প্রার্থনা তো করতে হবে, এবং কোন স্তরে প্রার্থনা করা উচিত? শুদ্ধ সত্য স্তরে প্রার্থনা করা উচিত। তমগুণ, রজগুণ, সত্যগুণের ঊর্ধ্বে আমাদের প্রার্থনা করা উচিত, শুদ্ধ সত্য স্তরে প্রার্থনা করা উচিত। তো প্রার্থনার যেটা প্রথম উপাদান সেটি হচ্ছে ভগবানের সামনে এসে প্রথমে ভগবানের স্তুতি করা উচিত, গ্লোরিফিকেশন বা তার গুণকীর্তন করা উচিত। যে মুহূর্তে ভগবানের সামনে এলাম, ভগবানকে দেখলাম, ভগবানের গুণকীর্তন করা উচিত। কীরকম গুণকীর্তন? এটা ভগবানের যশ বা মর্যাদাকে আরও বাড়িয়ে দেয়। নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনী, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাঙ্গ্রায়, కృష్ణాయ వాసుదేవాయ దేవకీ నందనాయ చ నందగోప కుమారాయ గోవిందాయ నమో నమః. నమో బ్రహ్మణ దేవాయ గో బ్రహ్మణ హితాయ చ జగద్రీతాయ కృష్ణాయ గోవిందాయ నమో నమః. భగవానే స్తుతి, భగవానের గ্লোরিফিকেশন করছে, তুমি কে, তোমার রূপ কি রকম। তো ভগবানকে যখন দর্শন করতে হয়, ভগবানের চরণ থেকে মুকুট অব্দি দর্শন ধীরে ধীরে করা উচিত এবং ভগবানের গ্লোরিফিকেশন করা উঠেছে, এবং সেটা চৈতন্য মহাপ্রভু নাম সম্পর্কে শিক্ষাষ্টকমে বলছেন। প্রথম শ্লোক কি শিক্ষাষ্টকমের? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবতরং বিদ্যাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম সপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। গ্লোরিফিকেশন অর্থাৎ স্তুতি, ভগবানের নামের স্তুতি করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু প্রথম শ্লোকের মাধ্যমে আমরাও যখন ভগবানের সামনে আসবো, ভগবানের গ্লোরিফিকেশন করা হয়েছে। ন্যূনতম মাত্রা যদি আমরা শ্লোক যে কত পড়ছি, শ্লোক যত কত মনে রেখেছি, সেটা বড় কথা নয়। শ্লোক যদি মনে রাখতে পারি, আচার্যদের যদি প্রার্থনা মনে রাখতে পারি, খুব ভালো। না মনে রাখলেও কোনো অসুবিধে নেই, কিন্তু এরকম ভাব রাখা উচিত যে ভগবান তুমি কত মহান, তোমাকে আজকে কত সুন্দর লাগছে দেখতে। কোনোদিন ভগবানের সামনে এসে, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের সামনে এসে কোনোদিন আপনাকে বলেছেন ভগবান আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে? কে কে বলেছেন, কে কে বলবেন, কে কে ভুলে গেছেন বলতে? লজ্জার ব্যাপার কিছু নেই, ভগবান দেখ জানেন কিন্তু সব কিছু। হরে কৃষ্ণ, ভগবান সব জানেন। তো ভগবানের সামনে গিয়ে ভগবানের রূপের বর্ণনা করা উচিত যে তোমাকে আজকে কত সুন্দর লাগছে দেখতে। কারণ ভগবান একজন ব্যক্তি, আপনি যদি একজনকে বলেন তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, খুশি লাগে না? তো আপনাকে যদি কেউ বলে কি সুন্দর লাগছে আপনাকে আজকে, খুব ভালো লাগছে, কেমন লাগে শুনতে? ভালো লাগে না? বলছে ওই আমাকে চিনেছে, আর কেউ চেনে নে। এই তো, কেউ তো বলেনি তুই আয় কাছে আয় পাশে বস জল খাবি। তো স্তুতি সবার ভালো লাগে, হ্যাঁ কি না? আজকে যদি আপনাকে আমি বলি, কাউকে একজন বলি, ব্রো সত্যি আপনি খুব সুন্দর লাগছে আজকে, আপনি এত সুন্দর বৈষ্ণব বেশ পরে এসেছেন, তিলক চড়েছেন, ভারী মনে হচ্ছে যেন আপনি চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদের মতো লাগছে। মানে যদি বলা হয় কেমন লাগবে তোমার? ভালো লাগবে, এখনই হাসছে। তো সেই জন্যে ভগবান হচ্ছেন একজন ব্যক্তিত্ব। ভগবান যখন স্তুতি করা হয়, ভগবান খুব প্রসন্নতা লাভ করেন, ভগবান জানেন কিন্তু শুনতে চান। যেন প্রথম যে উপাদান প্রার্থনায় হওয়া উচিত আমাদের, যদি আমরা শ্লোকও না জানি, কত শ্লোক জানি সেটা বড় কথা নয়, বাবার বারে বলছি, যদি ভাব থাকে, উনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, যদি ভাব থাকে, যদি ভাব থাকে, প্রেম থাকে, চেষ্টা করা উচিত প্রেম এনে ভগবানকে স্তুতি করার, যে ভগবান আপনি কত অপূর্ব, আপনি কত মহান, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। এটা স্তুতি করা, ভগবানের গ্লোরিফিকেশন করা, ভগবানের মর্যাদাকে আরও বাড়ানো, যেটা হচ্ছে প্রথম উপাদান। মন্দিরে এসেই ভগবানকে দর্শন করে ভগবানের স্তুতি করা হচ্ছে, গ্লোরিফিকেশন, যেটা চৈতন্য মহাপ্রভু করছেন। দ্বিতীয় উপাদানটি হচ্ছে কিভাবে স্তুতি করা উচিত, দৈনতার মাধ্যম। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, তৃণাদপি শুনিয়েছে না তরোরপি সহিষ্ণু না আমানে না মান দেনা কীর্তনীয় সদা। তো কোনো সম্পর্ক যদি তৈরি করতে হয়, সম্পর্কের মধ্যে সহনশীলতা এবং ধৈর্য এবং দৈনতা রাখতে হবে। তো ভগবানের গ্লোরিফিকেশন বা গুণকীর্তন করবো কিভাবে, দাম্ভিকতার সঙ্গে হলে হবে। দুর্যোধন ভগবানকে খেতে ডেকেছিল, 56 মুখ বানিয়েছি চলে আসবে, ভগবান বললো কেন যাব, তুমি না আমার বন্ধু না আমার খিদে পেয়েছে, আমি তোমার কাছে কেন যাব। তো ভগবানকে সন্তুষ্ট করা যায় না সহজে, খুব পিটপিটে, বলে না ভগবান খুব পিটপিটে, পিটপিটে মানে বুঝেন, ভগবান ঠিক জানেন কি ভাবে আমরা ডাকছে। তো যদি আমরা গ্লোরিফিকেশনও করি, অনেক সময় যদি আর্টিফিশিয়াল গ্লোরিফিকেশন করি, অনেকে বলি না প্রভু আমাকে ক্ষমা করে দেবেন, বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পতরু, মনে মনে হলেই হলো, কত এমন সব জানা আছে, যে বলছে সেও বুঝছে, যে যে শুনছে সেও বলছে হ্যাঁ বাঞ্ছা কল্পতরু, কালকে তো রং দেখালেন যা, বাবা রে বাবা, জুতো মেরে গরু দান। হ্যাঁ, সেরকম করলে কিন্তু ভগবান, আমরা বুঝতে পেরে যাই, ভগবান বুঝবেন না। ভগবান ঠিক বুঝতে পেরে যান, সেই জন্য আমাদের দৈন্যতা সহকারে ভগবানের কাছে। সেই জন্য দ্বিতীয় যে উপাদান সেটি হচ্ছে দৈন্যতার মাধ্যম, সেটা চৈতন্য মহাপ্রভু বলছেন এই শ্লোকটি। তো খুব দৈন্যতা সহকারে আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। দৈন্যতা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন বৈষ্ণবের কণ্ঠহার, কণ্ঠি যেরকম কণ্ঠহার এই গুণগুলো হচ্ছে বৈষ্ণবদের কণ্ঠহার। বৈষ্ণবরা কোনো গয়নাগাটি পরে না, তাদের অঙ্গের ভূষণ কি বিভিন্ন ২৬টা গুণ বৈষ্ণবের, আর তার মধ্যে যেটা সব থেকে স্পষ্টভাবে দেখা যায় সেটা হচ্ছে কি রাজি তৃণাদেবী শুনিয়েছেন ওর গলায় মালা। শিল প্রভুপাদ যখন গৃহস্থ ছিলেন, শিল প্রভুপাদ টনিক বানাতেন, টনিক জানেন ব্রেনোলিয়া ব্রেনোভিটা, এগুলো টনিক খেয়েছেন? এগুলো ছোটোবেলা আমি ছোটোবেলায় পাওয়া যেত, আমি জানি না এখন পাওয়া যায় কিনা, পাওয়া যায় জানি না কাজ দেয় কিনা, যাই হোক। তো প্রভুপাদ এরকম টনিক বানাতেন, কারণ উনি কেমিস্ট ছিলেন। তো তখন প্রভুপাদের একজন গুরু ভাই উনি ডাক্তার ছিলেন, ডাক্তারি পড়তেন। তো প্রভুপাদ ওনাকে টনিক বানিয়ে দিত যে তুমি তো ডাক্তারি পড়ছো, ডাক্তারিতে অনেক কিছু মনে রাখতে হয়, তুমি এই টনিকটা খাবে, আর খুব কাজ দিত ওটা। তো প্রভুপাদকে একদিন উনি জিজ্ঞেস করছেন যে অভয়বাবু আপনি এত সুন্দর টনিক বানিয়ে দেন যেটা আমি খেয়ে আমার এত সুন্দর পরীক্ষায় মনে থাকে সব কিছু, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তো উনি বলছেন যে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এত সুন্দর প্রবচন দেন, এত সুন্দর আপনি মানে ভাগবত কথা বলেন, এত সুন্দর ভক্তি করেন, এই ভক্তিটা কীভাবে পাবো আমি, এর টনিকটা কী, এর সূত্রটা কী? তখন প্রভুপাদ বললেন আমি কিছুদিন পরে তোমাকে বলবো যে এটা কীভাবে হয়, আমি এই এর সূত্র পাওয়ার এখনও আমি নিজে চেষ্টা করছি, এর ফর্মুলা আমি এখনও পাইনি। তো কিছুদিন পরে একই যখন প্রশ্ন করেছে ওনাকে, প্রভুপাদকে একই প্রশ্ন করেছেন আবার যে কীভাবে এর সূত্র কী ভক্তির, তখন প্রভুপাদ বলেছিলেন এই শ্লোকটা, ঋণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু না আমানি না মান দে না কীর্তনীয়া সদা। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণ বলরাম, শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণ নিজে বলছেন যে বৃক্ষদের গুণগান করছেন। বৃক্ষদের গুণগান করছেন কেন? এদের পুরো জীবন অন্যের জন্যে, এবং এদের উপরে যতই অত্যাচার কেউ করে না কেন এরা কিন্তু ঠিক সহ্য করে নেয়। ঠিক সেরকমভাবে সম্পূর্ণরূপে দৈন্যতা সহকারে আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। বিত্রাসুরের দৈন্যতা দেখুন, কুন্তী মহারানীর দৈন্যতা দেখুন, কুন্তী মহারানী যেরকম দৈন্যতা করে প্রার্থনা করছেন যে ভাবাই যায় না, উনি কী প্রার্থনা করছেন আমাকে জায়গাটা পরবর্তীকালে আলোচনা করব। তো প্রথম উপাদানটি কি প্রার্থনার? হ্যাঁ, গুণকীর্তন করা বা স্তুতি করা, গুণকীর্তন করা, গ্লোরিফিকেশন। দ্বিতীয়টা কি? উইথ হিউমিলিটি, হিউমিলিটি বা দৈন্যতাকে মানে গ্লোরিফিকেশন করতে হবে, স্তুতি করতে হবে, গুণকীর্তন করতে হবে, কিভাবে? দৈন্যতার মাধ্যম। একজন পরিবারে এটা সত্যিকারের ঘটনা, স্ত্রী আর প্রভুর মধ্যে মানে স্ত্রী আর পতির মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তো একজন সাইকোলজিস্টের কাছে গেছে, সাইকোলজিস্ট মানে মনস্তত্ত্ববিদের কাছে, তার কাছে গেছে যে সম্পর্কটা ভালো হচ্ছে না, কি করা যায়? বলছে কেন ভালো যাচ্ছে না? বলছে এরকম এরকম ঝামেলা হচ্ছে, খালি ঝগড়া হয় ঝগড়া হয় ঝগড়া হয়। যে ঠিক আছে কথা হয়? বলছে না কথা কখনো হচ্ছে না। বলছে তাহলে একটা কাজ করুন, আজকে কিছু ফুল নিয়ে যান, ফুল নিয়ে গিয়ে আস্তে করে হ্যাঁ একটু স্ত্রীর কাঁধে হাত দিয়ে বলুন এটা আমি তোমার জন্য এনেছি আর আমি তোমাকে ভালোবাসি, দেখবেন সব সম্পর্ক সুন্দর হয়ে গেছে। তো সে এসেছে, কলিং বেল টিপেছে, কিন্তু স্বভাববশত কীভাবে করতে হবে যেহেতু সেটা বলে দেয়নি ভালো করে, তো ফুলগুলো মুখের উপর ছুঁড়ে দিয়েছে, হ্যাঁ আর পিঠে ধাম করেছে, চাপড় মেরেছে, দিয়ে বলছে হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি জানো তো। যতটুকু সম্পর্ক বাকি ছিল সেটাও আরও খারাপ হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মাধ্যম, কিভাবে আমি বলছি, কিভাবে আমি করছি সেটা অনেকটা মাহাত্ম্য রাখে। আমি যদি বলি যে এই ভগবদ্গীতা আপনারা পড়ুন, খুব শান্তি পাবেন, আনন্দ পাবেন, এর মতো আর বই নেই, ঠিক আছে এই গীতা, খুব উপকার দেবে, এটা পড়ুন, আনন্দ পাবেন। কিন্তু যদি মুখটা আপনার নিরানন্দে ভরে থাকে তাহলে বই কিসে নেবে? সেই জন্যে কথা বলার যেটা আমি বলছি সেটা ভেতর থেকে জানতে হবে, এটা নকল করেও হয় না, বোঝা যাচ্ছে কি? সেই জন্যে যখন আমরা স্তুতি করছি ভগবানের, ভগবানের যখন গ্লোরিফিকেশন করছি, ভগবানের স্তুতি করছি, সেটা সত্যিকারের দৈন্যতার মাধ্যমে করা হয়েছে, চেষ্টা করা উচিত অন্তত, যাতে আমি ভগবানের স্মরণে থেকে আমি ভগবানের কাছে বলতে পারি যে ভগবান আপনি সত্যি কত মহান। এর প্রথমটা কি জোরে, দ্বিতীয়টা কি, তৃতীয়টি হচ্ছে, তৃতীয় উপাদান হচ্ছে না ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করা। মহাপ্রভু বলছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণে না কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দ্রৈব মিদৃশ্যম ইহা জনীন অনুরাগ। আমার অনুরাগ জন্মালো না, উনি হাহুতাশ করছেন যে হে ভগবান, আপনার এত গুণকীর্তন, এত নাম থাকা জানা সত্ত্বেও, নামের এত মহিমা থাকা সত্ত্বেও, কিন্তু আমার আপনার নামের প্রতি রুচি জন্মালো না। তো সেরকম আমাদেরকেও ক্ষমা চাওয়া উচিত। আমরা বিভিন্ন জন্মে, বিভিন্ন জনিতে, বিভিন্ন সময়, এমনকি এই জন্মেও কত অপরাধ করেছি, কত পাপ করেছি বা পাপ করছিও, কিছু কিছু পাপ আছে যে পাপগুলোকে আমরা কিছুতেই অ্যাভয়েড, হ্যাঁ, ত্যাগ করতে পারবো না। যেমন শাস্ত্রে বলা হচ্ছে, জল ঢালার সময়, রান্না করার সময়, ঘর পরিষ্কারের সময়, বাটনা বাটার সময়, আগুন জ্বালাবার সময়, হাঁটার সময় অনেক জীব হত্যে হয়, সেটাতে কিছুতেই বাঁচা যাবে না, তাহলে তো কিছু করাই যাবে না। এই সমস্ত পাপ, তার উপরে আবার বিভিন্ন অপরাধ, এই সব কিছু নিয়ে আমাদের জীবন দুর্বিষহ। সেই জন্য ভগবানের কাছে কি করা উচিত, ক্ষমা ভিক্ষা প্রার্থনা করা উচিত, ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যদি হে প্রভু আমি আপনি আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু ক্ষমা ভিক্ষা করলেও, ক্ষমা ভিক্ষা কে কে চাইতে পারে, ক্ষমা কে চাইতে পারে, ক্ষমা কে চাইতে পারে, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা কে চাইতে পারে, যে সরল সে ক্ষমা চাইবে, আর যে দাম্ভিক, আমি কি করেছি, আমি কিছু করিনি, দোষ ওর ছিল, বোঝা যাচ্ছে? তো ক্ষমা চাইতে গেলে বুকের পাটা চাই, এবং যে সততার সঙ্গে ক্ষমা চায় ভগবান তাকে ক্ষমা করে দেন, কিন্তু সৎ হতে হবে। তো ভগবানের কাছে ক্ষমা চাইতে গেলে সৎ হতে হবে, এবং ক্ষমা চাইতে দ্বিধাবোধ করা উচিত না। এই সূত্রে একটা ঘটনা বলি আপনাকে, ইতিহাস, যে ভগবানও ক্ষমা চেয়েছেন। আমরা অনেক সময় ক্ষমা চাই না, ভগবানের কাছে তো নয়, অনেক সময় চাইও না, যার কাছে চাইলেও অন্য জায়গায় আমরা বৈষ্ণবদের কাছে বা সবার কাছে লজ্জা পাই যে আমরা নিচু হয়ে গেলাম ক্ষমা চাইলে। কিন্তু ক্ষমা চাওয়ার একটা অত্যন্ত আধ্যাত্মিক শক্তির প্রয়োজনীয়তা আছে, ক্ষমা চাইতে গেলে নিজের দোষ স্বীকার করা, যে অনেক বেশি গুণী ব্যক্তি সে ক্ষমা চাইতে পারে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে এবং লাঞ্ছিত হয়ে দ্রৌপদী ফিরে গেছেন, কোথায় ফিরে গেছেন, না তার নিজের রাজধানী, তার রাজধানী কোথায় ছিল, ইন্দ্রপ্রস্থতে। ফিরে যাবার পর বহুদিন যাবৎ দ্রৌপদী অনাহারে ছিলেন, পাঞ্চ পাণ্ডব তার যত্ন না নিতে পেরে একমাত্র যিনি দ্রৌপদীকে শান্ত করতে পারবেন তিনি কে, ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ডেকেছেন। দেখুন ভগবানের কতটা ভগবত্তা, ভগবান কত তার ভক্তকে ভালোবাসে। ভগবান নিজে জানেন তিনি কি করেছেন দ্রৌপদীর জন্যে, দ্রৌপদীও জানেন যে ভগবান কৃষ্ণ তার জন্য কি করেছেন, যে ভগবান নিজের আচরণে শেখাচ্ছেন, শুনবেন কি হয়েছে। তো দ্রৌপদী ভগবানকে দেখে একদম রেগে গেছেন, রেগে বললেন যে তুমি তুমি এলে না, এত করে আমি ডাকলাম তোমাকে। এবার কিন্তু তিনিও জানেন কিন্তু যে তিনি এসেছিলেন, সেই জন্য ওনার লজ্জা নিবারণ হয়েছে, এবং তিনি যা জানেন একমাত্র উনিই রক্ষা করেছেন ওনাকে। কিন্তু সেই পরিবেশটা এমন হয়েছে, ভগবান তখন তাকে বলছেন না যে তুমি জানো না আমি তোমাকে শাড়িটা পাঠিয়েছিলাম, তুমি জানো না যে কর্মের ফলের জন্য এগুলো পেতে হয়। এত কথা ভগবান শোনাতে পারতেন যিনি গীতার জ্ঞান দিয়েছেন, কিন্তু ভগবান শুধু একটা কথা বললেন, আমাকে ক্ষমা কর। প্লিজ ফরগিভ মি। কতটা ভালোবাসেন ভগবান তার ভক্তকে, ভগবান জানেন, ভগবান নিজে জানেন। কিন্তু আমাদের জীবনেও ভগবান প্র্যাকটিক্যালি দেখেন। অনেক সময় এমন একটা স্থিতি হয় জীবনে, বৈষ্ণব মণ্ডলীর ভেতরে, বৈষ্ণব আচরণের ভেতরে, আমরা যদি যদি বলে দিই আমাকে ক্ষমা করে দিন, অনেক ঝামেলা থেকে মুক্তি, হ্যাঁ কি না? অনেক টেনশন থেকে কিন্তু বলতে পারি না, কেন না? ভক্তিটা গাঢ় হয়নি। তো ভগবান কি বলছেন? ভগবান জ্ঞান দিচ্ছেন না, ওখানে যুক্তি দিচ্ছেন না, দ্রৌপদীকে শুধু একটা কথাই বলছেন। আর দ্রৌপদী ভেঙে পড়লেন তখন, কারণ দ্রৌপদী জানেন যে এটা ভগবানের বিশাল দৈন্যতা যে উনি বলছেন আমাকে ক্ষমা করে দাও। বুঝা যাচ্ছে? ইনি হচ্ছেন আমাদের ভগবান, এত পার্সোনাল, এত নিজের। এবং তিনি জানেন স্থান কাল, যার সঙ্গে যেরকম ব্যবহার, মহাপ্রভু মনে আছে বলছিলাম, সেইভাবে উনি বিচার করে ব্যবহার করেন। এত প্র্যাকটিক্যাল হচ্ছেন কৃষ্ণ। তো সেই জন্য ভগবানের সঙ্গে যখন সামনে যখন আমরা আসবো, তখন আমাদের কি করা উচিত? গ্লোরিফিকেশন, স্তুতি, দৈন্যতার মাধ্যমে তারপরে ভগবানের কাছে কি ক্ষমা চাওয়া উচিত? ভগবান আর সত্যিকারে সব দিক থেকে যা যা আমরা দুঃখ দিয়েছি কাউকে, বা কষ্ট দিয়েছি, বা আমাদের, আমরা জানি আমরা কী কী জিনিস করছি। হ্যাঁ, যে আছে না গল্প, গল্প না ইতিহাস, একজন গুরুদেব শিষ্যকে বলেছেন, এই কলাটা এমন জায়গায় গিয়ে খাবি যেখানে কেউ দেখতে পাবে না। তা একজন জলের নিচে ঢুকে টুপ করে খেয়ে নিয়েছে, একজন ঘরের লাইট বন্ধ করে টুপ করে খেয়ে নিয়েছে। তো সবাই বিভিন্ন জায়গায় গিয়ে খেয়েছে, একজন বালিশের তলায় ঢুকে গিয়ে খেয়ে নিয়েছে কম্বলের ভেতরে, কেউ দেখতে পায়নি। তা একজন শিষ্য সে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছে কলাটা খাওয়া হয়নি। তো কেন খাওয়া হয়নি? বলছে এমন তো কোনো জায়গা নেই যেখানে কেউ দেখছে না। চিত্রগুপ্ত নাম হয়েছে কেন? গুপ্ত চিত্রগুলো তার কাছে আছে, হিডেন ক্যামেরাস। সেই জন্য যমরাজের কাছে গেলে ব্লগ আসবে, কি ব্লগ? হ্যাঁ, নাম কি? অমুক অমুক অমুক, ওকে, কোথা? মালদা, আচ্ছা, নেতাজির স্ট্যাচুর পাশে, আচ্ছা, এই যে এই যে মহারাজ, এই এন্টার মারলাম, সব প্রিন্ট আউট বেরিয়ে গেল। চিত্রগুপ্ত মানে যে চিত্রগুলো সবার কাছে গুপ্ত, কিন্তু ওর কাছে ধরা পড়া আছে গৌরাঙ্গ। একমাত্র গৌরাঙ্গ ছাড়া উপায় নেই। হ্যাঁ, সেজন্যে আমাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। ভগবান সব জানেন, সেজন্য জগন্নাথের চোখের পলকও নেই। সেজন্য বলে চক্কা ডোলা দেখুছি, ভগবান শুধু বড় বড় চোখ করে দেখেন, বেড়া কি করছিস তোর, আমি সব নজর রেখেছি। মানে অপলক দৃষ্টিতে, অপলক দৃষ্টি মানে ওনার চোখের পাতাও নেই। সেজন্যে আমাদের সম্পূর্ণরূপে, হ্যাঁ, অনেকে বলে না যে গুরুদেবের সামনে গেলে গুরুদেব মনে সব পড়ে নিচ্ছেন, হ্যাঁ, মনে হয় যেন যাবো না সামনে, সব দেখে ফেললো, যেন একদম বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে গুরুদেবের সামনে, সব ধরা পড়ে যাচ্ছে। সেই রকমভাবে ভগবানের সামনে এসে আমাদের ক্ষমা ভিক্ষা করা উচিত, যে হে প্রভু, আপনি তো সব জানেন, আপনার কাছে লুকোবার কিছু নেই, আপনি আপনার সব থেকে বড় কাউন্সিলর, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং যখন ভগবানের কাছে ক্ষমা চাওয়া শুরু হবে, দেখবেন সবার কাছে ক্ষমা চাইতে পারার সাহস আসবে। এগিয়ে যাই আমরা। প্রথমটা কি ছিল? স্তুতি বা গুণকীর্তন। দ্বিতীয়টি, নম্রতার সহিত স্তুতি করতে হবে। তৃতীয়টি কি? ক্ষমা প্রার্থনা। আর চতুর্থ এবং অন্তিমটি হচ্ছে, যেটা সব শাস্ত্রে সব জায়গায় আচার্যরা করছেন, বড় বড় ভগবানের ভক্তরা করছেন, সেটি হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত উপাদানটি, সেটি হচ্ছে বর প্রার্থনা, হরি বল। এই তো আসল জায়গায় এসেছেন। কি চাইব ভগবানের কাছে? আমরা এসেছি তো চাইতেই, আমরা চাইতেই তো এসেছি, তো কি চাইব? এই যে বর প্রার্থনা। বর প্রার্থনা মানে হচ্ছে যে যা ইচ্ছে চেয়ে নাও। হ্যাঁ, শাস্ত্রে বলছে, কিন্তু কিছু কিছু লোকের জন্য বলছে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারদি তীব্রেণ ভক্তি যোগিনা যাতে পুরুষম পরম, যা কিছু আছে চেয়ে নাও। কিন্তু দেখবেন এমন কিছু চেয়ে বসবেন না যার জন্য আবার ধ্রুব মহারাজের মতো কষ্ট পেতে হয়। যতটা দুঃখ নিয়ে তিনি বাড়ি থেকে বিমাতার কথা শুনে বেরিয়েছিলেন, তার থেকেও বেশি আরো দুঃখ নিয়ে উনি ফিরলেন, কারণ ভুল জিনিস চেয়েছেন। তো সেই জন্য শাস্ত্রে বলছে কি চাওয়া উচিত? একজন অন্ধের কাছে একজন দেবতা এসেছে, দেবতা এসে বলছে অন্ধ ভিখারি তোকে আমি একটা বর দেব, নিবি? একটা বর, একটা বর, আর দুটো দেওয়া যাবে না, খুব গরিব বুঝতে পারছেন তো? বলছে না না একটাই বর লাগবে, তাহলে বল একটা দেবো আর বেশি না। বলছে দেখুন একটা বর খুব টেনশন ফেলে দিলেন, একটা কাজ করুন না কালকে একটু সময় দিন না, 24 ঘন্টা পরে আসুন, আমি চিন্তা করে দেখি। বুঝতেই তো পাচ্ছেন কলি যুগ, তারপর আবার মালদা শহর, অনেক কিছু চাইবার আছে, আবার চোখটাও তো নেই, দেখি আমি একটু ভেবে রাখি। ভেবে চিনতে পরের দিন 24 ঘন্টা পরে সে দেবতা এসেছেন। তখন সে দেবতাকে বলছে আমি রেডি, যা কি চাইবে। বলছে আমি যেন দেখতে পাই আমার নাতি সোনার বিছানায় রূপোর চামচে মধু খাচ্ছে, হরে কৃষ্ণা। বোঝা গেছে বরটা? ও অন্ধ ছিল, চোখ ফিরে পেল, নাতিপুতিকে দেখতে পেল, তারা আবার কিসে শুয়ে আছে? সোনার পালঙ্কে, হীরের দাঁত, যাই হোক হীরে আছে কিন্তু তুমি এটা অ্যাড করে দিয়েছো, তোমার লাগবে হীরে? হ্যাঁ রূপোর চামচে আমি বলেছিলাম, ওর হীরে লাগবে, ঠিক আছে? তো রূপোর চামচে মধু খাচ্ছে, তো সব চাইল। তো আমরাও যখন ভগবানের কাছে আসি, আমরা ভাবি যে দক্ষিণা পাত্রে দিয়ে দিলাম, ব্যাস কৃষ্ণ আমার হয়ে গেল, ইনপুট দিয়ে দিয়েছি, আউটপুট কিন্তু চাই, লিস্ট নিয়ে আসি আমরা, এটা আগের মাসে এসেছিলাম, এটা হয়ে গেছে, ছেলে চাকরি পেয়ে গেছে, মেয়ের ভালো বর জুটে গেছে, এটা হয়ে গেছে, কিন্তু এগুলো হয়নি কেন? কাজের লোক চলে গেছে, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ভগবান শুধু আইনারে মুচকি আসলে হবে? ভগবানও বলেন যে বাপরে কি অবস্থা। রাধারানী বলেন এসে গেছে আবার চাইবার জন্য। সেজন্যে যদি সবার কাছে সবসময় চাইতে থাকে, আপনার কাছে যদি সেখানে লোকে চাইতে থাকে, দাও দাও দাও, চশমা দাও, উত্তরী দাও, গেঞ্জি দাও, কন্ডি দাও দাও, তা আপনি কি বলবেন? যদি কেউ চাইতে থাকে সবসময়, এই আসছে রে আসছে, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। তো চাওয়া চাওয়া, খালি চাওয়া চাওয়া চাওয়া, এটা হচ্ছে খুব নিকৃষ্ট। চার স্তরের ভক্তি হয়, প্রথমটা হচ্ছে ভয়, দ্বিতীয়টা হচ্ছে আকাঙ্ক্ষায় লোকে পুজো করে, তৃতীয় তো হচ্ছে ডিউটি, তারপরে হচ্ছে প্রেম। এটা হচ্ছে দ্বিতীয় স্তরে, দ্বিতীয় স্তরে মানে খালি চাইবার জন্য এসেছি, রূপং দেহি ধনং দেহি যশো দেহি যশো, মা 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 টাকা দে দানালে দেখা দে, যে কোনো একটা। আমি যখন কলেজে ছিলাম তখন এগুলো এগুলো স্লোগান ছিল, টাকা দিয়ে দানালে দেখা দে, এটা চাওয়া পাওয়ার মতো সম্পর্ক। হ্যাঁ তো ডোনেশন বক্সে দিয়ে ভাবি যে আমরা সব কিছু করে ফেলেছি মন্দিরে, তো একটা 50 পয়সা আর 500 টাকার মধ্যে কথোপকথন হচ্ছে, কার সঙ্গে কার সঙ্গে? তো 500 টাকা বলছে, হ্যাঁ 50 পয়সা তোর কি মুরাদ আছে? আমাকে সবাই বুকের কাছে রাখে, এই বুক ছাতি এখানে রাখে, আমাকে দেখে, গন্ধ শোঁকে, চুমু খায়, আর তারপর আবার আমাকে বুকে রেখে হাত বোলায়। তখন 50 পয়সা গর্ব করে বলছে এই বুকেই রয়ে গেলি, আর আমি সব তীর্থে ডোনেশন বক্সে পড়ে থাকে, গৌর প্রেমানন্দে। তো এটা বলছি না যে আপনারা 500 টাকাটা বুকে রেখে 50 পয়সাটা দেন, উল্টোটা হওয়া উচিত, কিন্তু জড় জগতে লোকে উল্টোটা করে, বোঝা যাচ্ছে? 550 পয়সা বলছে আমি সব তীর্থে যাই, তার মানে কি? মানুষ ভাবে সবাই গুনতে থাকে, আমি দেখেছি আমার বাড়ির লোকেরও রেখেছে, এখন আমি বলি কি করছো, সব থেকে ফাটা ছেঁড়া নোটটা এই তো ডোনেশন বক্সে। ভগবান দেখছি, ভগবান ভগবান কি 10 টাকার জন্য বসে আছেন নাকি তোমার? ভগবানের দরকার নেই, কি চাওয়া উচিত খুব সাবধানে চাওয়া উচিত, কেন ভগবান দাঁড়িয়ে আছে, ভগবান যেন মহাপুরুষ, মহাপুরুষ নয় তিনি, পরম পুরুষোত্তম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিদাদি গোবিন্দ সর্বকারণের কারণ, তার কাছে যদি সামান্য ছোট জিনিস চাই সেটা ওনার হাস্যকর হবে। বড় একজন ধনী ব্যক্তি, মালদার জানি না, মালদার ধনী ব্যক্তি কেউ থাকবেন নিশ্চয়ই, খুব ধনী, তার বাড়িতে গেছেন, সে বলছে আপনার কাছে চাও তুমি কি চাইবে, আপনি বলেন কেসি পালে ছাতা দিন বৃষ্টি আসছে, তো হাসবে আপনার উপরে। তো আবার আমরা ফিরে যাব কোথায়? চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমে। মহাপ্রভু কি চাইছেন? মহাপ্রভু কি চাইছেন? প্রার্থনা কি করছেন মহাপ্রভু কৃষ্ণের কাছে? নাধানং না জানং না সুন্দরীম কবিতাং বজগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিত কীর্তি। হরি বল। কি ঝামেলা বলুন তো, মহাপ্রভু কি চাইছেন? কিছুই চাইছেন না। না ধনং, রে সবাই ধন চায়। জয় লক্ষ্মী মাতা, কোজাগরী পূর্ণিমা আসছে, চারিদিকে লাইট জ্বালিয়ে রাখে, জানলা দরজা খুলে রাখে, কোথা থেকে পেঁচা উঠে এসে বসবে? মা, মার জন্য সব জামাই দরজা খোলা, কিন্তু এটা বোঝে না যে মার নাম চঞ্চলা। মা আজকে তোমার বাড়িতে আছে, কালকে ওই পেঁচায় নিয়ে পুরুত, কিন্তু মা এক জায়গায় স্থির, সেটি হচ্ছেন নারায়ণের চরণ পাদ সেবা করছেন। লোকে ভাবে কি মহাপ্রভু বলছেন না ধনং না জনং। লোকে চায় কি চায়? লোকজন আমার ফলোয়ার হবে। আমি কতজন লোককে নিয়ে যাচ্ছি সেটা বড় কথা। আমাদের কলকাতা হয় ব্রিগেড, চলো একদল ব্রিগেড চলো, কত লোক হয়েছে খবর কাগজে আসে, পরের জন আবার বাবার ব্রিগেড চলো, আমার কত লোক আছে। কিন্তু না, মহাপ্রভু সেটা চাইছে না। না ধনং না জনং না সুন্দরী, হ্যাঁ না আমার সুন্দরী স্ত্রী চাই বা সুন্দরী স্ত্রীর জন্যে সুন্দরী পুরুষ চাই। কি চাই আমার? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি রহিত। আমি শুধু ভক্তি চাই। জননী রাষ্ট্রপতি খুব ভালো কথা বলেন, কৃষ্ণ জানেন আমাদের কি লাগবে। কৃষ্ণর কাছে কৃষ্ণকে ছোট করে দরকার নেই যে আমার কি লাগবে বলার জন্য। ভগবানকে শুধু দুটো জিনিস বলা উচিত, আমি কিভাবে তোমার সেবা করব আর কিভাবে তোমাকে আরো ভালোবাসতে পারবো। ভালো প্রার্থনা এটা তো ভগবানের কাছে, এটা শুধু এটা বলা উচিত। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মানে কি? হে সর্বাকর্ষক কৃষ্ণ সর্বান্তদায়ক রাম, তোমার লাদিনী শক্তি শ্রীমতি রাধারানী কৃপা করে তোমার প্রেমময় সেবায় আমাকে নিযুক্ত করো। এনগেজমেন্ট ইন ডিভোশনাল সার্ভিস, আমাকে তোমার প্রেমময় সেবায় নিযুক্ত করো। এটা প্রার্থনা করছি ষোলো বার ন্যূনতম মাত্রায় দিনে জপ করছি। কেন? এই প্রার্থনাই তো করতে চাইছি ভগবানের কাছে, আমাকে সেবা দাও। তো সেই জন্য জন্মন মম জন্মনি জন্মনি, এক জন্মে নয়, মহাপ্রভু বলছেন জন্মে জন্মে আমি যেন তোমার সেবা করতে পারি। তো সেই জন্যে আমরা যখন ভক্তিপথে এসেছি, ভক্তিপথের একটাই প্রার্থনা করা উচিত, অন্তিমে বরদান একটাই চাওয়া উচিত। কি বরদান চাওয়া উচিত? হ্যাঁ, ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে মনে আছে প্রভু বলছিলেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ কি চাইছেন? জগন্নাথ বলছেন আমি তোমাকে সব দিতে রাজি আছি, কি চাই? বলছেন আমার কিছু লাগবে না, তুমি বেশি করে খাও, তোমার হাত যাতে না শুকায়, তুমি বেশি করে দর্শন দাও, আর তুমি হ্যাঁ আমার যেন বংশে কেউ না থাকে, আমার বংশজ চাই না। কেন? তারা যদি পরবর্তীকালে নিয়ম পরিবর্তন করে আমার মন্দির বলে দাবি করতে শুরু করে। কুন্তী মহারানী কি বলছেন আরো ভয়ঙ্কর, যে আমাকে বিপদ দাও, আমাকে বিপদ দাও, বিপদ সন্তু তত্ত্ব তত্ত্ব জগৎগুরু, হে জগৎগুরু আমাকে আরো কষ্ট দাও। কেন? যতবার কষ্ট পেয়েছি তোমাকে আমার সামনে দেখতে পেয়েছে, আর তুমি নয়নাভিরাম, তোমাকে যতবার দেখেছি আমার আনন্দ হয়েছে। এখন যুধিষ্ঠির রাজা হয়েছে, সব দিকে আনন্দ, তুমি চলে যাচ্ছ কেন? আমার এরকম আনন্দের দরকার নেই। পারবো আমরা বলতে বিপদ দাও? ওরে বাবা রে, দরকার নেই বলার, দরকার নেই বলার। শুধু এইটুকু বলুন আমি কিভাবে লক্ষ্মীনারায়ণের সেবা করব, আমি কিভাবে আরো তোমার প্রতি আসক্ত হব, আমি কিভাবে বৈষ্ণবদের সঙ্গে আরো বেশি করে থাকতে পারবো, আরো কিভাবে আমি হরিকথা শুনতে পারবো। এই দুটো কান ভগবান দিয়েছে কেন? শ্রবণ করার জন্য। আর মুখটা স্বাভাবিকভাবেই বন্ধ রাখে, মুখ দেখুন স্বাভাবিকভাবে বন্ধ, সবাই বসুন আর মুখটা দেখুন, মুখ বন্ধ থাকে তো কান বন্ধ করতে পারবেন? পারবেন না। কেন কান দেয়া হয়েছে জানেন? দুটো কান আর একটা মুখ কেন? একটা মুখেই এত অশান্তি, মুখ খুললে হরে কৃষ্ণ। সেই জন্য মুখ স্বাভাবিকভাবেই ভগবান বন্ধ করে রেখেছেন, চুপ থাকো। আর কি করো? কটা কান? দুটো কান। দুটো কান স্বাভাবিকভাবে খোলা, কুকুর বিড়ালের বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের স্বাভাবিকভাবে দুটো কান খোলা। কেন? আরো 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 কৃষ্ণ কথা বলা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস দেব দিতে নারে সীমা, নাম চিন্ত নাম ভজ নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা আপা। সেজন্য শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, দাবি না হয় কৃষ্ণ নামের সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে নাপনি শ্রী হরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড়, আর যে জন না ভজে কৃষ্ণ সে হয়, এটা আমরা লাগিয়ে দিয়েছি পরে। তো সেই জন্যে আমাদের নাম এবং সেবার মধ্যে থাকতে হবে। তো আবার আমরা একটু উপসংহারে আলোচনা করি, প্রার্থনাটা একটা শক্তি যার মাধ্যমে ভগবান আকর্ষিত হন। নবীবিধা ভক্তির মধ্যেও প্রার্থনাটা একটি উৎকৃষ্ট মাধ্যম ভগবানকে পাওয়ার। বিভিন্ন আচার্যরাও বলেছেন যে তিনটি গুণের দ্বারাও প্রার্থনা প্রভাবিত হয়, সেটা আমরা আলোচনা করলাম। এবং আমাদের শুদ্ধ সত্য স্তরে প্রার্থনা করা উচিত, আমরা সেই সম্পর্কে আলোচনা করলাম। বিভিন্ন আচার্যদের শ্রীমদ্ ভাগবতমে, রামায়ণে এবং চৈতন্যচরিতামৃতে চারটি উপাদানের কথা আচার্যরা বলছেন আমাদের প্রার্থনায় থাকা উচিত। প্রথমটি হচ্ছে স্তুতি, দ্বিতীয়টি হচ্ছে দৈন্যতা সহকারে স্তুতি, তৃতীয়টি হচ্ছে ক্ষমা প্রার্থনা, আর চতুর্থ হচ্ছে বর প্রার্থনা। এইভাবে যদি আমরা ভগবানের সামনে এসে প্রার্থনা করি, ভগবান শ্রীহরি প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে আমাদের সর্ববাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায়, সবাই খুশি ঘোর প্রেমানন্দে। আমি আশা করব যে আপনারা সবাই খুব সুন্দরভাবে এইভাবে প্রার্থনা করবেন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের সামনে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানির সামনে। আপনাদের মন্দিরে এসে আমার খুব আনন্দ হয়েছে, আমাদের ভক্তরা যারা কলকাতা থেকে এসেছেন তারা আপ্লুত, তাদের সবার হরিকথা আপনারা শুনেছেন, সবার ভালো লেগেছে। কোনোদিন সময় পেলে আমাদের গুরুভাই শ্রীভাসচরণ প্রভুর সঙ্গে আপনারা আসবেন, শ্রীভাসচরণ প্রভুর সঙ্গে আপনারা আসবেন, কিন্তু একসঙ্গে এসে যাবেন না, মন্দিরটা খুব ছোট। আর আমরা কলকাতায় বিভিন্ন প্রভুপাদের তীর্থস্থান পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আনন্দের সঙ্গে জানাই প্রভুপাদের জন্মস্থান এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে যেখানে প্রভুপাদের দেখা হয়েছিল সেই স্থানটি ইসকন নিয়েছে এখন। এবং আরও সুন্দর সুন্দর স্থান, যেটি গুপ্ত বৃন্দাবন বলা হয়েছে কলকাতাকেও, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে চৈতন্য মহাপ্রভু সাত দিন ভাগবতাচার্যের গৃহে ছিলেন এবং কলকাতার উপর দিয়ে বৈষ্ণব ঘাটা হয়ে কটকি ঘাট হয়ে উনি উৎকলের দিকে হেঁটে গেছিলেন তমলুকের দিকে। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর পদাঙ্কিত নিত্যানন্দ প্রভুর খড়দা পানিহাটি অত্যন্ত পবিত্র স্থলী। আপনারা সবাই কলকাতায় আসবেন, আমি হাত জোর করে আপনাদেরকে জানাই যে আপনারা আসবেন, আগে থেকে একটু জানাবেন। হ্যাঁ, আমাদের মন্দির খুব আমাদের মন্দির একটু বড় আপনাদের থেকে, সেটা কলকাতার ছিল প্রভুপাদের প্রথম মন্দির, ভারতবর্ষের প্রথম মন্দির শিশু রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। হ্যাঁ, এবং আমাদেরও রথযাত্রা হয়, সেই জন্য রথে আমাকে প্রভু ডাকেন, কিন্তু আমি আসতে পারি না যেহেতু রথে আমার ওখানে অনেক সেবা থাকে বলে। কিন্তু আপনাদের কাছে এসে আপনাদের হরিভক্তি এবং কৃষ্ণ নামের প্রতি রুচি, আমি প্রভুকে বলছিলাম যে সুর গাইছে অনেকগুলো সুর আমি নতুন গাই, কিন্তু আপনারা ঠিক ধরে ফেলছেন এবং আপনারা খুব প্রেম দিয়ে গাইছেন, সেটা বোঝা যায় যে আপনাদের রুচি আছে এবং আপনারা খুব ভালোভাবে ভক্তি করছেন হরিভক্ত, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে হরিকথা শোনার প্রতি আপনাদের ইচ্ছা। আমি রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নৃসিংহদেব প্রহ্লাদমার কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই ছিল প্রভুপাদকে সহযোগিতা করুন, গুরু গৌরাঙ্গের আশীর্বাদে আপনারা পুষ্ট আসুন। যারা এই কৃষ্ণপ্রেম পাচ্ছে না, ইসকনের 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই সংকল্প করি যে মালদাবাসীকে যেন আমরা কৃষ্ণ নাম করাতে পারি। এবং এই এইখানে অলরেডি রয়েছে, আপনাদের শুধু একটুখানি হাওয়া দিতে হবে, হাওয়া দেওয়া মনে করেছেন ওই উনুনে দেখবেন আগেকার দিনে একটা চং থাকতো, ওটা ফু দিত, তো আপনাদেরকে ওই মুখে নিয়ে যেতে হবে, শুধু নাম রাখতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ব্যাস এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে এখানে প্রেমের বন্যা চলে এসেছে নদিয়া থেকে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় ইসকন একটি বিশেষ অর্গানাইজেশন। সত্যি কথা বলতে কি, প্রভুপাদের মতো কেউ নেই সংসারে, এবং আমাদের ইসকন হচ্ছে শ্রেষ্ঠ এই কলিযুগের জন্যে। কেন? তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন সেই সেনাপতি ভক্ত যার সম্পর্কে চৈতন্য ভাগবতী বা চৈতন্য মঙ্গল উল্লেখ করা হচ্ছে। সেই জন্যে বর্তমানটাকে উজ্জ্বল করুন কৃষ্ণ ভক্তির মাধ্যমে, তাহলে দেখবেন ভবিষ্যৎ উজ্জ্বল, এবং আপনারা যদি কৃষ্ণ নাম করেন, আপনাদের অতীতে যারা ছিলেন বাবা ঠাকুরদা পিতৃপুরুষ, তারাও আনন্দ পাবেন, তারাও খুশি হবে। আজ বিশ্বরূপ মহোৎসবের দিন, এই যে এত সুন্দর হরিকথার আসর ওখানে বসেছে, আসুন আমরা সবাই মিলে শিল প্রভাতের কাছে এটাই প্রার্থনা করি, যাতে আমরা সবাই আমৃত্যু মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণের আশ্রয় রেখে গুরু গৌরাঙ্গকে সন্তুষ্ট করে বৈষ্ণব সৎসঙ্গে থেকে হরিভজন করতে পারে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভাত কি গৌর প্রেমানন্দে, এইখানে রহিল আজ অমৃতর হরি, দুহাত তুলিয়া বলো হরি 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 হরে। পাঁচ মিনিট কীর্তন করি, হ্যাঁ প্রভু মাতাজি, হ্যাঁ আমাদের ট্রেনটা আছে আসলে, ওটা কীর্তনে আমরা কীর্তন করব, আপনি ট্রেনটা ধরতে হবে। হ্যাঁ ওটা তো আপনার এখানকার টেম্পলের ইনচার্জের উপর নির্ভর করছে, আমি ওনার দাস, উনি বললেই আসবো। আপনারা সবাই খুশি, তাহলে দুহাত তুলুন, তুলে রাখুন আর আমাকে আশীর্বাদ করুন, দুহাত তুলে আশীর্বাদ করুন, যাতে আমিও ভক্তিতে থাকতে পারি আপনাদের সবার আশীর্বাদে। কারণ বৈষ্ণব যদি আশীর্বাদ না দেয়, বৈষ্ণবের যদি আশীর্বাদ না দেয়, কারোর সাধ্য নেই হরিভক্তি করা। আপনারা হাত তুলে আশীর্বাদ দিয়েছেন তো, এই লাইটটা বন্ধ করা যাবে। আসুন আমরা আজকে পূর্ণিমাতে সবার জন্য প্রার্থনা করি নামের মাধ্যমে, ঠিক আছে?
Krishna Yeah. Hare Krishna, Hare 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 Rama, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, 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 Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama,
এবং কাজী তাকে দেখে অবাক হয়ে গেছে, সনাতন রূপ তার সঙ্গে দেখা করছেন আজ রাতে। আসুন আমরা সবাই তার সঙ্গে গিয়ে একসঙ্গে মহাপ্রভু দর্শন।
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ
Yeah,
সুন্দর প্রিয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে श्री श्री हरिनाम संकीर्तन की हरे कृष्ण महामंत्र की गौर प्रेमानंदे वांछकल्पते रूपस्य कृपा संदुग्धये वच प्रतिदानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अनंत कोटि वैष्णवृंद की वैष्णव ठाकुर की श्रील प्रभुपाद की जय गौर
हरे कृष्ण। तो आनंद मोहन प्रभु আমি কতটা ব্যস্ত থাকেন কলকাতায় এটা ভাবতে পারবেন আপনারা। কলকাতায় উনি অনেক বড় বড় যারা বিজনেসম্যান রয়েছেন, বিভিন্ন কোম্পানিতে যারা তো অনেক বড় বড় যারা কোম্পানির মালিক তাদের বাড়িতে তিনি প্রোগ্রাম করেন, তাদেরকে তিনি কালটিভেশন করেন, ভক্ত বানান। রথযাত্রার একটা বিশাল দায়িত্ব অনঙ্গ মহানভবর উপর আছে এবং তিনি বিদেশেও গিয়ে প্রচার করেন, স্পেশালি বাংলাদেশেও তিনি যান। আমি অনেকদিন যাবৎ পরপর প্রভুকে রিকোয়েস্ট করছিলাম মালদায় আসার জন্য, এনিহাও প্রভুরও প্রচেষ্টা ছিল কিন্তু সময়ের কারণে আসতে পারিনি, রথযাত্রা বলছিলাম। যাই হোক, এবার প্রভু তিন দিনের সময় নিয়ে আরো প্রভুদেরকে নিয়ে এসেছেন। আপনাদের কেমন লাগছে? আমার মনে হলো যেন এই মালদার উপর দিয়ে হুদহুদ সাইক্লোন বয়ে গেল। তো আসলে ভগবানের শুদ্ধ ভক্তরা তারা যেখানেই যান সব জায়গাকে কৃষ্ণ ভাবনাময় ভাবিত করে দেন। তো যদিও মালদা রামকেলি ধাম, কিন্তু শুদ্ধ ভক্তরা সেই ধামকেও জাগিয়ে তুলতে পারেন। তো আমি আশা করব অনঙ্গমন প্রভু এভাবে প্রভুদেরকে নিয়ে এসছেন, এভাবে মাঝে মাঝে আমাদের মাঝে আসবেন। এই রামকেলি ধাম মালদা ধামকে, যেখানে এই মালদা চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দ্বারা সিক্ত, তো এখানে এসে তিনি এভাবে মাঝে মাঝে আমাদেরকে হরিকথা, হরি কীর্তন, ওনার দিব্য দর্শন সব কিছুর মাধ্যমে কৃষ্ণ ভাবনায় আরো ভালোভাবে আমাদের মধ্যে লাভিত করে দেবেন সবাইকে। হরি বল শ্রীপাদ অনঙ্গ মোহন প্রভু কি, কলকাতা ভক্তবৃন্দ কি। ও, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো কলকাতায় উনি শিল প্রভুপাদের যে সমস্ত লীলাস্থলীগুলো রয়েছে, প্রভুপাদের আবির্ভাব স্থান, উনি পড়াশোনা করতেন যেখানে, উনি রথ ছোটোবেলা চালাতেন, ওনার বাবার বিজনেস সেন্টার বা বিভিন্ন মামার বাড়ি, বিভিন্ন জায়গাগুলো আছে। এছাড়া কলকাতায় আরও অনেক গরীয় বৈষ্ণবদের অনেকগুলো বিগ্রহ সেখানে আছে, সুদপুর পানিহাটি আছে। তো উনি সেই সমস্ত জায়গাগুলোকে আরও সুন্দরভাবে সবার কাছে তুলে ধরার জন্য তিনি খুব সুন্দর সেখানেই করেছেন, ব্যবস্থা করেছেন। আমরা একবার মনে হয় দুবছর আগে যখন জগন্নাথ পুরীতে গিয়েছিলাম, সেই সময় বাসে করে কিছু জায়গা প্রভুপাদের জন্মস্থান আমরা দর্শন করেছিলাম। তো সেখানে উনি ওই প্রভুপাদের সেই জন্মস্থান সহ কলকাতার আশেপাশে যে সমস্তগুলো আছে সেগুলোকে তিনি সুন্দরভাবে আরও জাগরিত করার জন্য, সবার কাছে তুলে ধরার জন্য উনি সুন্দরভাবে পরিকল্পিতভাবে প্রচার করছেন। হরে কৃষ্ণ শিল প্রভুপাদ কি।
আপনারা খুব ভালো ভক্তের তত্ত্বাবধানে রয়েছেন এবং শ্রীভাস চরণ প্রভু খুব আমার ভালো বন্ধু, শুধু গুরুভ্রাতাই নয় ভালো বন্ধু। কালকে আমরা অনেক রাত অব্দি গল্প করেছি, মাঝে মাঝে উনি ফোন করেন আমাকে, আমরা অনেক আলোচনা করি। আমার একটাই উদ্দেশ্য হচ্ছে কীভাবে ভক্তদেরকে আরও বেশি কৃষ্ণপ্রেম দেওয়া যায়। তো আপনারা দেখেছেন মালদায় প্রভু আসার পর কত সুন্দর হচ্ছে সব কিছু। আমি অনুরোধ করবো যে এই যারা যারা ব্রহ্মচারীরা আছে আপনাদের বাচ্চা, আপনাদের সাইজটা একটু বড় বাচ্চাদের, কিন্তু শাস্ত্রে বলছে যে গৃহস্থদের বাচ্চারা হচ্ছে ব্রহ্মচারীরা, আমিও সেজন্য আপনারা এদেরকে রক্ষা করে রাখবেন, এরা আপনাদের দায়িত্ব। গৃহস্থ এবং কংগ্রিগেশনের দায়িত্ব হচ্ছে মন্দির এবং ব্রহ্মচারীদেরকে দেখা। আপনারা সবাই এদেরকে ভালোবাসা দিয়ে রাখবেন। আর এনারা আপনাদেরকে কৃষ্ণ প্রেমকে উদ্বুদ্ধ করবেন। এবং মালদার আমি অনেক যেরকম দেখছি অনেক বরিষ্ঠ বৈষ্ণবরা এখানে আছেন, এবং আমরা দেখছি যে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমার মনে হচ্ছে যে বিশাল একটা বিশাল বড় কিছু একটা হতে চলেছে আনন্দ উৎসব ইসকনের জন্য। ছিল প্রভুপাদের যদি আপনারা এইভাবে কীর্তন করতে থাকেন, নাম শুনতে থাকেন, তো আপনারা আরো সহযোগিতাপূর্ণভাবে আসুন আমাদের মালদা মন্দিরের সঙ্গে যুক্ত হন। আপনারা জানেন যুক্ত হয়েছেন পরিবারের মধ্যে তৈরি হচ্ছেন, পরিবার যেন আরো বাড়ে এবং সহৃদয়তার মধ্যে একে অপরকে সহযোগিতার মধ্যে যেন চলতে পারি, সেই প্রার্থনাই আমি ওখানে গিয়ে রাধা গোবিন্দের কাছে করব। হরে কৃষ্ণ।